বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেদিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 19 ডিসেম্বর, 4 পৌষ এবং ফার্সি 29 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে রয়েছে বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে, পরমাণু সমঝোতা নিয়ে IAEA-র প্রধানের বক্তব্যে ইরানের প্রতিক্রিয়া এবং বিদেশে বাংলাদেশি শ্রমিকদের উপর করোনার প্রভাব সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে ইরান ভ্রমণ। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। মার্কিন নিষেধাজ্ঞার সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান। পাইলট প্রশিক্ষণের জন্য ইসরায়েলি প্রশিক্ষক চেয়েছে আরব আমিরাত, স্বাগত জানিয়েছে আমেরিকা। বাংলাদেশ নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন। ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ঘটনায় বিজেপি এমপির উদ্বেগ প্রকাশ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাণিজ্য শুরুর আহ্বান জানিয়েছেন। ইরানের উপর আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও গুতেরেস এই আহ্বান জানালেন। তিনি আরও বলেন, 2015 সালে সই হওয়া ঐতিহাসিক পরমাণু সমঝোতা রক্ষা করা জরুরি। গুতেরেস বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদিত 2231 নম্বর প্রস্তাবের আওতায় এই বাণিজ্য শুরু হতে পারে। এই প্রস্তাবনার মাধ্যমে নিরাপত্তা পরিষদে পরমাণু সমঝোতা অনুমোদন করা হয়। গুতেরেস বলেন, ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে যে সংকট রয়েছে, এই সমঝোতা হচ্ছে তার পূর্ণাঙ্গ, দীর্ঘমেয়াদী এবং সঠিক সমাধান। সমঝোতা বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। পরমাণু সমঝোতা রক্ষা করার জন্য স্বাক্ষরকারী দেশগুলোর প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, এই অঞ্চল থেকে মার্কিন সেনাদেরকে অবশ্যই চলে যেতে হবে। তিনি আফগানিস্তানের তুলু নিউজ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। জারিফ বলেন, আমরা সবসময় বলছি তাদেরকে এই অঞ্চল ছাড়তে হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র কুদস ব্রিগেডের কমান্ডার জেনারেল কাসিম সুলাইমানির শাহাদাতের প্রসঙ্গ টেনেছেন জারিফ। বাগদাদ বিমানবন্দরের কাছে জেনারেল কাসিম সুলাইমানিকে হত্যার পর ইরাকের সংসদ সেদেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রস্তাব পাশ করেছে। আফগানিস্তানের তালেবান গোষ্ঠীর বিষয়ে ইরানের অবস্থান প্রসঙ্গে তিনি বলেছেন, ইরান তার আইন অনুযায়ী এখনও তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী বলে মনে করে। ইরান এখনও সন্ত্রাসী গোষ্ঠীর তালিকা থেকে তালেবান গোষ্ঠীর নাম বাদ দেয়নি। লস্করে ফাতিমিয়ন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আফগান সরকার আগ্রহী হলে লস্করে ফাতিমিয়ন তাদের জন্য গুরুত্বপূর্ণ বাহিনী বা শক্তি হতে পারে, সরকার চাইলে তারা সহযোগিতা করতে পারে। গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রিসের একটি দ্বীপে নিযুক্ত তুরস্কের একজন কূটনীতিককে আটকের তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল গ্রিসের এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, গ্রিসের কর্মকর্তারা তুর্কি কূটনীতিক সালাউদ্দিন বাইরামের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির যে অভিযোগ করেছেন তা ভিত্তিহীন। গ্রিসের রুদাস দ্বীপে তুর্কি কনস্যুলেটের কর্মী সালাউদ্দিন বাইরাম সাগরে চলাচলকারী গ্রিক সামরিক জাহাজের ছবি তোলার অপরাধে আটক হন। তুরস্ক থেকে হাজার হাজার অভিবাসীর গ্রিসে অনুপ্রবেশ এবং পূর্ব ভূমধ্যসাগরে তুরস্কের তেল অনুসন্ধানকারী জাহাজের খনন কাজ নিয়ে প্রতিবেশী দুদেশের মধ্যে সাম্প্রতিক সময়ে তীব্র বাদানুবাদ চলছিল। এছাড়া তুরস্ক ও গ্রিস পরস্পরকে একে অপরের আকাশ ও সমুদ্র সীমা লঙ্ঘনের দায়েও অভিযুক্ত করছে। এর আগেও গ্রিসের গণমাধ্যম তুরস্কের সমালোচনা করে বলেছে, তুর্কি সরকার প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানের বিরোধীদের আটক করার জন্য গ্রিসের শরণার্থী শিবিরগুলোতে গুপ্তচর পাঠাচ্ছে। আমেরিকার কাছ থেকে F-35 জঙ্গি বিমান কেনার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত এক বিস্ময়কর প্রস্তাব দিয়েছে। আবুধাবি সরকার দেশটির F-35 জঙ্গি বিমানের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইসরায়েলি প্রশিক্ষক আনার প্রস্তাব দিয়েছে। লন্ডন ভিত্তিক আরব সংবাদ সংস্থা আল আরাবি আল জাদিদ জানিয়েছে, আরব আমিরাতের প্রস্তাবে বলা হয়েছে, আমেরিকার কাছ থেকে F-35 যুদ্ধ বিমান আসার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইসরায়েলি পাইলটরা এসব বিমান পরিচালনা করবে। এরপর ইসরায়েলি পাইলটরা এসব জঙ্গি বিমান চালনার বিষয়টি তদারকি করবে। কোনো কোনো পশ্চিমা সূত্র জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল যাতে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক প্রাধান্য নিয়ে দুশ্চিন্তায় না ভোগে সেজন্য সংযুক্ত আরব আমিরাত এই প্রস্তাব দিয়েছে। আবুধাবি হয়তো ভেবেছে ইসরায়েলি পাইলট দিয়ে বিমান পরিচালনা করার প্রস্তাব দিলে তেল আবিব আর আরব আমিরাতকে F-35 দিতে বাধা দেবে না। সূত্রটি জানিয়েছে, এরই মধ্যে আরব আমিরাতের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল। সৌদি আরবকে পাকিস্তান ঋণের $100 কোটি ফেরত দিয়েছে। রিয়াদের কাছ থেকে ইসলামাবাদ $300 কোটি ঋণ নিয়েছিল, তার মধ্যে দ্বিতীয় ধাপে $100 কোটি ফেরত দিল। এর আগে গত জুলাই মাসে দেশটি প্রথম ধাপে সৌদি আরবকে আরও $100 কোটি ফেরত দেয়। সৌদি আরবকে বাকি অর্থ পরিশোধ করার জন্য চীনের সহযোগিতা চেয়েছে ইসলামাবাদ। চীন যদি পাকিস্তানকে এ ধরনের ঋণ দেয় তাহলে সেই অর্থ দিয়ে সৌদি আরবের বাকি ঋণ পরিশোধ করবে ইসলামাবাদ। আগামী মাসের মধ্যে পাকিস্তানকে সৌদি আরবের এই অর্থ পরিশোধ করতে হবে। অন্যদিকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিকভাবে দীর্ঘদিনের সামরিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং রিয়াদ কখনও পাকিস্তানকে ঋণের অর্থ ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেনি। কিন্তু চলতি বছরের প্রথম দিকে সৌদি আরব তার নীতি পরিবর্তন করে এবং ঋণের $330 কোটি ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলমানদের উপর দিল্লির নিপীড়নের বিরুদ্ধে সৌদি আরব নিন্দা না করায় পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি রিয়াদের সমালোচনা করেছিলেন। এরপরই সৌদি আরব পাকিস্তানের প্রতি রুষ্ট হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে শর্টওয়েভ 3149 মিটার ব্যান্ডের বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও গুরুতর অসদাচরণের সুনির্দিষ্ট ঘটনা উল্লেখ করে প্রথম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য প্রেসিডেন্ট বরাবর আবেদন করেছেন দেশের 42 বিশিষ্ট নাগরিক। আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও গুরুতর অসদাচরণের সুনির্দিষ্ট ঘটনা উল্লেখ করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের জন্য রাষ্ট্রপতির বরাবরে আবেদন করেছেন দেশের 42 জন বিশিষ্ট নাগরিক। এ বিষয়ে প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সময়ও চেয়েছেন তারা। 42 নাগরিকের পক্ষে আবেদনটি করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক। দেশের বিশিষ্ট নাগরিকগণ উল্লেখ করেন, জনাব কে নুরুল হুদার নেতৃত্বে বর্তমান নির্বাচন কমিশনের সদস্যগণ 2017 সালের ফেব্রুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্নভাবে গুরুতর অসদাচরণে লিপ্ত হয়েছেন। কমিশনের সদস্যগণ একদিকে গুরুতর আর্থিক দুর্নীতি ও অনিয়মের সাথে যুক্ত হয়েছেন, যা অভিশংসনযোগ্য অপরাধ। আর্থিক দুর্নীতি ও অনিয়ম সহ কমিশনের গুরুতর অসদাচরণের কয়েকটি বিবরণ সংযুক্ত করে এসব অভিযোগ বিভিন্ন রাষ্ট্রীয় ও অন্যান্য সংস্থা কর্তৃক প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে এবং প্রমাণ সাপেক্ষে তদন্তের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে প্রেরণ করার অনুরোধ জানানো হয়েছে। আবেদনকারী 42 জন নাগরিকদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান, ডক্টর আকবর আলী খান, অ্যাডভোকেট সুলতানা কামাল, রাশেদা কেউ চৌধুরী, মানবাধিকার কর্মী ডক্টর হামিদা হোসেন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম, মানবাধিকার কর্মী খুশি কবির, সুশাসনের জন্য নাগরিক বা সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মোহাম্মদ, অর্থনীতিবিদ আহসান মনসুর এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরে আসছি আবারও বিশ্ব সংবাদে। জয়ী হওয়ার জন্য নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ভোটে অংশ নেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে বিএনপি প্রকারান্তরে নিজেদের পায়েই কুড়াল মারছে বলেও মন্তব্য করেন তিনি। আজ সকালে নওগাঁ জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন। সরকার দেশকে বিরোধী দলহীন করার চেষ্টা করছে বিএনপির এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সেতুমন্ত্রী বলেন, অব্যাহতভাবে গণতন্ত্রে এগিয়ে যাওয়ার পথ আরও মজবুত করতে সরকার শক্তিশালী ও দায়িত্বশীল বিরোধী দল চায়। বর্তমান সরকার সমালোচনায় ভয় পায় না জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান। পাকিস্তানের চেয়ে ভারতে মুসলিমদের জনসংখ্যা বেশি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি এমপি সাক্ষী মহারাজ। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা বাতিলের আহ্বান জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা বাতিলের আহ্বান জানিয়েছেন বিজেপির ভারব্রান্ড নেতা সাক্ষী মহারাজ এমপি। গতকাল শুক্রবার তিনি উত্তরপ্রদেশের বাগপথে এক কর্মসূচিতে অংশগ্রহণ করে ওই মন্তব্য করেন। সাক্ষী মহারাজ এদিন ভারতীয় মুসলিমদের সংখ্যালঘু মর্যাদা অবিলম্বে বিলুপ্ত করাসহ সংখ্যালঘু হিসেবে পাওয়া সমস্ত সুবিধা বাতিলেরও দাবি জানিয়েছেন। তিনি বলেন, বর্তমানে পাকিস্তানের জনসংখ্যার চেয়ে ভারতে মুসলিমদের জনসংখ্যা বেশি। ভারতে মুসলিমদের জনসংখ্যা 20 কোটিতে পৌঁছেছে, এটি উদ্বেগের বিষয় বলেও সাক্ষী মহারাজ এমপি মন্তব্য করেন। বিজেপি নেতা সাক্ষী মহারাজ এমপি বলেন, দেশে জমি কমছে এবং জনসংখ্যা বাড়ছে, সুপ্রিম কোর্টও এ সম্পর্কে বলেছে, এ কারণে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য শিগগিরই আইন তৈরি করা উচিত। দেশে চলমান কৃষক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সরকার কৃষি আইন নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে। প্রধান বিরোধী দল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, মানুষ রাম মন্দিরের মতো বিষয়ে সুপ্রিম কোর্টে যেতে পারে, কংগ্রেস এবং অন্য রাজনৈতিক দলেরও কৃষি আইন ইস্যুতে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত, কিন্তু নিজেদের রাজনৈতিক জমি খুঁজে পেতে নিরীহ কৃষকদের কাঁধে বন্দুক রেখে তা চালানো হচ্ছে।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে শেষ পর্যন্ত আফগানিস্তানের তালেবান প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়েছে। প্রথমবারের মতো আনুষ্ঠানিক এই সাক্ষাতে আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ার পাশাপাশি প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা হয়। পাক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরিনা জানিয়েছে, তালেবানের রাজনীতি বিষয়ক উপপ্রধান মোল্লা আব্দুল গনি বারাদারের সভাপতিত্বে এই গোষ্ঠীর একটি প্রতিনিধি দল শুক্রবার ইসলামাবাদে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। দপ্তর দাবি করেছে, আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করার কাজে সহযোগিতা করার লক্ষ্যে তালেবান প্রতিনিধি দলের পাকিস্তান সফরের ব্যবস্থা করা হয়েছে। শুক্রবারের বৈঠকে আফগানিস্তানের সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সরকার ও তালেবান উভয়কে সহিংসতা পরিহার করতে হবে। আফগানিস্তানের তালেবান প্রতিনিধি দল এই নিয়ে তিনবার আনুষ্ঠানিক সফরে পাকিস্তান গেলেও দেশটির প্রধানমন্ত্রী এই প্রথম তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন। আফগানিস্তানে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে, তবে হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায়নি। আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় পারওয়ান প্রদেশের ওই ঘাঁটিতে আজ দিনের শুরুর দিকে 5টি রকেট আঘাত হানে। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, একটি ট্রাকে 12 রকেট প্রস্তুত করা হয়েছিল, তার মধ্যে 5টি ছোঁড়া হয়েছে এবং 7টি ওই ট্রাকে ছিল। পরে পুলিশ রকেটগুলো নিষ্ক্রিয় করে। পারওয়ান প্রদেশের কালান্দার খেল এলাকায় ট্রাকটি পাওয়া যায়। মার্কিন নেতৃত্বাধীন নেটো সামরিক জোট রকেট হামলার কথা নিশ্চিত করেছে। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, বাগরাম বিমানঘাটি লক্ষ্য করে আজ সকালে রকেট হামলা হয় এবং প্রাথমিক রিপোর্ট থেকে জানা গেছে যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বাগরাম বিমানঘাটির কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখনও এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। আফগানিস্তানে তালেবান গেরিলারা সক্রিয় রয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সাবেক আইনমন্ত্রী আশরাফ রিফির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার আর্জিতে হিজবুল্লাহ আন্দোলনের সাবেক ওই মন্ত্রীর বিরুদ্ধে গুজব ছড়ানো এবং সাম্প্রদায়িক বিভাজনের উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। গত আগস্ট মাসে বৈরুত বন্দরের একটি নাইট্রেট বোঝাই গুদামে বিস্ফোরণের জন্য হিজবুল্লাহকে দায়ী করে আশরাফ রিফি নানা গুজব ছড়িয়েছিলেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি এ ব্যাপারে বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকার আসার পরও তা নিয়ে আলোচনার প্রয়োজন নেই। আইএইএর মহাপরিচালকের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি একথা বলেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজওয়ান হুসাইন।
ছয় জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা সব পক্ষকেই বাস্তবায়ন করতে হবে এবং এই চুক্তির বিষয়বস্তু নিয়ে ফের আলোচনায় বসে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করা যাবে না। ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি এ ব্যাপারে বলেছেন, পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা হবে না এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন সরকার আসার পরও তা নিয়ে আলোচনার প্রয়োজন নেই। তিনি বলেন, পরমাণু সমঝোতা কিভাবে বাস্তবায়িত হচ্ছে বা হবে সে সংক্রান্ত কোনো বক্তব্য দেওয়া আইএইএর দায়িত্ব নয়। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির বক্তব্যের প্রতিক্রিয়ায় জেনেভায় ইরানের প্রতিনিধি এসব কথা বলেছেন। গ্রোসি দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করতে নতুন সমঝোতার প্রয়োজন রয়েছে, কারণ পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। এদিকে ইরানের রাজনৈতিক বিশ্লেষক সাইদ জালাল সাদাতিয়ান বলেছেন, ইরান নয় বরং ইউরোপ ও আমেরিকায় পরমাণু সমঝোতা বাস্তবায়ন করেনি। পরমাণু সমঝোতার এক বছর পর মার্কিন সরকার এই চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানও এই সমঝোতার 26 ও 36 নম্বর ধারা অনুযায়ী পর্যায়ক্রমে পরমাণু সমঝোতা বাস্তবায়ন প্রক্রিয়া স্থগিত রাখে। ইরান জানিয়ে দিয়েছে, নিষেধাজ্ঞা উঠে গেলে তেহরান ফের পরমাণু সমঝোতায় ফিরে আসবে। যাই হোক, আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির বক্তব্য থেকে দুটি বিষয় উঠে এসেছে। প্রথমত, পরমাণু সমঝোতা বাস্তবায়নে আইএইএর নজরদারি যথেষ্ট নয় এবং গ্রোসির সাম্প্রতিক বক্তব্যে ইরান ও আইএইএর মধ্যকার সহযোগিতার বিষয়টিকে উপেক্ষা করা হয়েছে। দ্বিতীয়ত, আইএইএর মহাপরিচালক ইরানের ওপর নতুন করে যে শর্ত জুড়ে দিয়েছেন তা যুক্তরাষ্ট্র ও ইউরোপের নীতিরই অনুসরণ। তাদের এটা ভুলে গেলে চলবে না যে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইচ্ছামতো নতুন করে চুক্তিতে সই করতে বাধ্য করার জন্য ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির ঘোষণা দিয়েছিলেন। পর্যবেক্ষকরা বলছেন, আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির বক্তব্যের বিষয়টি বাদ দিয়ে বলা যায়, ভিয়েনায় ইরানের প্রতিনিধি যেমনটি বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার জন্য নতুন করে আলোচনার প্রয়োজন নেই।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
প্রতিবেদনে এবার ভারত প্রসঙ্গ। শ্রোতা বন্ধুরা, শেষ মুহূর্তে ফ্রিকোয়েন্সিতে ঘোষিত প্রতিবেদনে পরিবর্তন আসায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। আজকের প্রতিবেদনে যা থাকছে, ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহের জনসভায় রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলের কয়েকজন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। একই সঙ্গে বামফ্রন্ট ও কংগ্রেসের কয়েকজন নেতাও বিজেপিতে যোগ দিয়েছেন। বিস্তারিত প্রতিবেদনটি করেছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহের জনসভায় রাজ্যের ক্ষমতাসীন তৃণমূলের একঝাঁক বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। আজ শনিবার একই সঙ্গে বামফ্রন্ট ও কংগ্রেসের কয়েকজন নেতাও বিজেপিতে যোগ দেন। ওই ঘটনায় রাজ্য রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা অমিত শাহের দাবি, পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে। এ প্রসঙ্গে আজ রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, বিজেপি বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে তছনছ করে ফেলবে। মানুষকে বোকা বানানোর জন্য ওরা ঘুরে বেড়াচ্ছেন, ওরা বাংলা দখল করতে চাচ্ছেন, কিন্তু বাংলা দখলের জায়গা নেই। বাংলা মুক্ত আকাশ, সেখানে মানুষ শান্তিতে ও আনন্দে আছে। আজ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন কাথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি, ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, পূর্ব বর্ধমানের বিধায়ক সৈকত পাজা, গাজলের বিধায়ক দীপালী বিশ্বাস এবং নাগরাকাটার বিধায়ক শুক্রা মুন্ডা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের তালিকায় সবচেয়ে বড় নাম সাবেক পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার আর এক সাবেক মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, পূর্ব বর্ধমানের তৃণমূল এমপি সুনীল মণ্ডল, আলিপুরদুয়ারের সাবেক তৃণমূল এমপি দশরথ তীরকেও বিজেপি শিবিরে যোগ দিয়েছেন। আজ একই সঙ্গে হলদিয়া পূর্বের সিপিএম বিধায়ক তাপসী মণ্ডল, তমলুকের সিপিআই বিধায়ক অশোক দিন্দা এবং পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান। দৃষ্টিপাত এখন রয়েছে ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আলোচনা।
ইরান ভ্রমণ। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরান ভ্রমণ শীর্ষক সাপ্তাহিক আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
বলেছিলাম যে বিশাল একটি দেশ ইরান। এদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র সমৃদ্ধ উপাদান। গত আসরে আমরা গিয়েছিলাম ইরানের দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক প্রদেশ হরমুজগানের বিখ্যাত শহর বন্দর আব্বাসের পাশেই অবস্থিত দ্বীপাঞ্চলীয় আরেকটি পর্যটন শহর কেশমে। হরমুজ প্রণালী সহ সমগ্র ইরানের বৃহত্তম দ্বীপ কেশম। পারস্য উপসাগরের বুকে সবুজ পান্নার মতো সুন্দর এই কেশম দ্বীপ ঘুরে ফিরে দেখেছিলাম আমরা। সম্প্রতি এই দ্বীপটি অন্যতম পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে।
আমরা বলেছিলাম এই দ্বীপে দর্শনীয় স্থানগুলোর মধ্যে অসংখ্য বাজার, মল এবং প্রাকৃতিক দর্শনীয় স্থান রয়েছে অনেক। ম্যানগ্রোভ ফরেস্ট, খোরবাস গুহা, চাহকু প্রণালী, পার্সিয়ান উপসাগরের নীল ডলফিন, স্টার্স ভ্যালি, নাজ দ্বীপপুঞ্জ এবং নামাকদন গুহা। আরও বলেছিলাম বেশ কয়েকটি জিও সাইট নিয়ে গঠিত কেশ জিও পার্কের কথা। এই জিও পার্ক কেবল এই দ্বীপেরই সবচেয়ে আকর্ষণীয় বিষয় নয়, বরং সমগ্র ইরানেও এটি অনন্য। এই জিও পার্কটি মধ্যপ্রাচ্যের একমাত্র জিও পার্ক যা ইউনেস্কোর ওয়ার্ল্ড জিও পার্কসের তালিকায় নিবন্ধিত হয়েছে। এই জিও পার্ক নিয়ে আমরা আজকের আসরে কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি প্রত্যাশা থাকছে।
কেশম দ্বীপের এই জিওপার্কটি এবং এর জিওসাইটগুলো রক্ষণাবেক্ষণ স্থানীয় লোকজন এবং সম্প্রদায়গুলোই করে থাকে। এর পাশাপাশি সবুজ পরিবেশ রক্ষার জন্য যাবতীয় প্রচেষ্টা চালিয়ে কেশম জিওপার্কটির পরিচর্যা করা হয়, যার ফলে পর্যটকদের কাছে চমৎকার এই জিওপার্কটি খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে। কেশম দ্বীপের পশ্চিম অংশে প্রকৃতির বিস্ময়কর সৌন্দর্যের সমাহারে কেশম জিওপার্কটি তৈরি করেছে। দ্বীপের এই অংশে দুর্লভ, সুন্দর, বিরল এবং বিপন্ন গাছগাছালি, উদ্ভিদ এবং প্রাণী প্রজাতির উপস্থিতি রয়েছে। জাতীয় পর্যায়ে এগুলোর গুরুত্ব যেমন অপরিসীম, তেমনি বৈশ্বিক মূল্যও রয়েছে ব্যাপক। ভূতত্ত্ব গবেষকদের জন্য গবেষণার অনেক বিষয় আশায় রয়েছে, যেগুলোর প্রত্যেকটিরই অনন্য আকর্ষণ ও সৌন্দর্য রয়েছে।
কেশম ওয়ার্ল্ড জিওপার্কটি নামাকদন গুহা, ম্যানগ্রোভ ফরেস্ট, তান্দিশা উপত্যকা, সেতারে উপত্যকা, চকু স্ট্রিট, মাটির অঞ্চল, কাঁকড়া শিলা, সুর উপত্যকা, ডোকোহাক, করকোলা মাউন্টেন, কেশম ছাদ সহ 20টিরও বেশি জিওসাইট নিয়ে গড়ে উঠেছে। এই জিওপার্কটির অনন্য সৌন্দর্য এবং প্রকৃতির জাদুময় অনন্য রূপ উপভোগ করতে হলে আপনাকে বারবার ইরানের দক্ষিণে অবস্থিত এই সুন্দর দ্বীপ ভ্রমণ করতে হবে। শ্রোতা বন্ধুরা, আসরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটু বিরতি। বিরতির পরও আপনাদের সঙ্গ পাব, এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের ইরান ভ্রমণ অনুষ্ঠানের আজকের আয়োজনে। কথা হচ্ছিল কেশম ওয়ার্ল্ড জিওপার্ক নিয়ে। আমরা নামাকদন গুহা দিয়েই বরং কেশমের প্রাকৃতিক বিস্ময়কর নিদর্শনগুলো পরিদর্শন করতে শুরু করি। কেশম দ্বীপে একটি লবণের পাহাড় বা সল্ট মাউন্টেন রয়েছে। এই পাহাড়টি পারস্য উপসাগরের সপ্ত বিস্ময়ের মধ্যে একটি। দূর থেকে তাকালে এই পাহাড়ের গায়ে লবণের সাদা প্রলেপ রেখার উপস্থিতি অসম্ভব সুন্দর দৃশ্যের অবতারণা করে। এই লবণ পাহাড়টি দ্বীপের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এবং এর দক্ষিণ উপকূলের কাছাকাছি অবস্থিত। কেশম শহর থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত গম্বুজ আকৃতির এই পর্বতটির উচ্চতা প্রায় 237 মিটার এবং এটি কেশম দ্বীপের সর্বোচ্চ অংশ।
কেশমের লবণ পাহাড়ের গম্বুজের মতো চূড়ার ভেতরে বেশ কয়েকটি গুহা রয়েছে। এই গুহা কমপ্লেক্সের দীর্ঘতম গুহাটির নাম নামাকদন গুহা। ফার্সি ভাষায় নামাকদন মানে হল লবণদানি। এই নামাকদন গুহার দৈর্ঘ্য 6,400 মিটার। বিশ্বের দীর্ঘতম লবণ গুহার খেতাব অর্জন করেছে এই নামাকদন গুহা। বিশেষজ্ঞদের ধারণা, এই লবণ গুহাটি প্রাক ক্যাম্ব্রিয়ান যুগ মানে প্রাচীন কাল থেকে ভূতাত্ত্বিক কালগুলোর মধ্যে কোনো এক পর্যায়ে গড়ে উঠেছে। সুতরাং এই তথ্য অনুযায়ী নামাকদন গুহাটি 50 কোটি বছরেরও বেশি পুরানো। গুহার মধ্যে গঠিত নুনের বহু বর্ণযুক্ত স্তরগুলো কয়েক হাজার বছরের পুরানো। গুহার ভেতরে বিভিন্ন রঙের লবণের বহু স্তর দেখতে পাওয়া যায়। এগুলোর হাজার হাজার বছরের পুরানো। এই গুহায় বেশ কয়েকটি অডিটোরিয়াম বা হল রয়েছে। প্রথম হলটি একেবারে গুহার প্রবেশ দ্বারের কাছে অবস্থিত, প্রবেশ দ্বার থেকে প্রায় 670 মিটার দূরে। এখানে বলে রাখা ভালো যে এই গুহার প্রস্থ হল আনুমানিক 5 মিটার। আবারও একটু বিরতি নিচ্ছি, শ্রোতাবন্ধুরা সঙ্গে থাকার অনুরোধ রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের। বলছিলাম নামাকদন গুহার দৈর্ঘ্য ও প্রস্থ নিয়ে। নামাকদন গুহার ভেতরে পর্যাপ্ত আলো নেই। স্বাভাবিকভাবেই গুহার ভেতরে স্ফটিকের মতো স্বচ্ছ লবণের স্ট্যালাকটিসগুলো ভালোভাবে দেখা এবং এর সৌন্দর্য উপভোগ করার জন্যে উজ্জ্বল টর্চ লাইট প্রয়োজন। নামাকদন গুহার ভেতরের ছাদ বিভিন্ন আকারের মার্বেল কিংবা স্পোর্টিকের মতো ঝাড়বাতি দিয়ে আচ্ছাদিত হওয়ার কারণে মনোরম একটি দৃশ্য তৈরি হয়েছে। এটি চোখে না দেখলে বর্ণনা করে ফোটানো আসলে কঠিন ব্যাপার। নামাকদন পাহাড়ের ভেতরের অংশে জলের প্রবাহ রয়েছে যা পার্শ্ববর্তী লবণের সাথে মিশ্রিত হয়ে গুহা থেকে একটি ঝর্ণাধারার আকারে বেরিয়ে এসেছে। এই ঝর্ণাধারা নামাকদন পর্বতের পাদদেশে একটি প্রাকৃতিক পানির হাউস তৈরি করেছে। এই পানির নোনতা প্রকৃতির কারণে পুকুরটিও সাদা হয়ে গেছে।
এই যে ঝর্ণার কথা বললাম, এটি সারা বছর ধরেই প্রবাহিত হয়। পানির এই ধারাটি লবণ গুহার অভ্যন্তরের অংশগুলোতেও দেখা যায়। কখনো কখনো গুহার নুনের জল এত আয়নার মতো স্বচ্ছ যে নিজের চিত্র সেই জলে প্রতিবিম্বিত হয় সুস্পষ্টভাবে। এই স্বচ্ছতা গুহার ভেতরের পরিবেশকে দিয়েছে অপূর্ব সুন্দর এক চেহারা। যাই হোক, এ নিয়ে আজ আর কথা বলার সুযোগ নেই। যারা দীর্ঘ সময় ধরে রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ আয়োজন ইরান ভ্রমণের সঙ্গে ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আবারও কথা হবে আগামী আসরে।
অনুষ্ঠানের এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, ১৯ ডিসেম্বর শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ভাস্কর্য অবমাননার মূল পরিকল্পনাকারী ও কুশীলব বিএনপি কাদের দৈনিক ইত্তেফাক। বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, মূল পরিকল্পনাকারী যুবলীগ নেতা সহ গ্রেপ্তার তিন, যুগান্তর। দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে, ডক্টর কামাল মানব জমিন। মিয়ানমারে ধর্ষণ, তিন সেনার ২০ বছরের কারাদণ্ড, বাংলাদেশ প্রতিদিন। এই সরকার ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে না, রিজভি কালের কণ্ঠ। ভারতের কয়েকটি খবরের শিরোনাম। অমিতের হুঙ্কার, তৃণমূলে একা থাকবেন দিদি, 200-এরও বেশি আসন পাবে বিজেপি, আনন্দবাজার পত্রিকা। বিজেপিতে যোগ শুভেন্দু অধিকারী সহ একঝাঁক সাংসদ, দৈনিক আজকাল। ভারতের প্রতি বিশ্ববাসীর অনীহা বদলে আগ্রহে পরিণত হয়েছে দাবি প্রধানমন্ত্রীর, সংবাদ প্রতিদিন। শিরোনামের পরে এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর, কুষ্টিয়া যুবলীগ নেতা সহ গ্রেপ্তার তিন, আজকের অনেক মিডিয়ায় খবর এসেছে, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের কুষ্টিয়া জেলায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুরের যে ঘটনা বাংলাদেশের পত্রপত্রিকায় আজ প্রকাশিত হয়েছে, তা যদি সত্যি হয়ে থাকে, আমি যদি বলছি এই কারণে যে পত্রিকায় রিপোর্টে এসেছে, সরকার পক্ষ হয়তো ভিন্ন ব্যাখ্যা বা ভিন্ন কথা বলতে পারে, তো এই রিপোর্ট সত্যি হয়ে থাকলে আওয়ামী লীগের জন্য সেটি একটি বিপর্যয়ের কারণ বলবো আমি। কারণ ভাস্কর্য নিয়ে যখন দেশে নানা রকমের ঘটনা আলোচনা চলছে, এর আগেও কুষ্টিয়াতে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়েছে এবং তখন কিন্তু এই প্রশ্ন উঠেছিল যে এত বড় ভাস্কর্য এত নিরাপত্তার ভেতরে কি করে ভাঙল। এখন বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার সাথে যদি যুবলীগের লোকজনের জড়িত থাকার কথা প্রমাণিত হয়, তাহলে ভাস্কর্যের বিরুদ্ধে যারা আন্দোলন করছে বা এ নিয়ে মামলা মোকদ্দমা নানা রকমের ঝামেলা চলছে, তখন কিন্তু তারা এই কথা বলার সুযোগ পাবে যে সরকার এগুলো করে বিরোধীদের উপর দোষ চাপাচ্ছে। তাহলে আওয়ামী লীগের লোকজন বা যুবলীগের লোকজন সরকারের জন্য একটা বিব্রতকর একটা পরিস্থিতি তৈরি করলো। এ বিষয়টি আমার মনে হয় যে আওয়ামী লীগের ঊর্ধ্বতন পর্যায় থেকে এবং সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে বিষয়গুলো ভাবা উচিত বলে আমি মনে করি।
সৌদি আরবকে পাকিস্তান ঋণের $100 কোটি ফেরত দিয়েছে। সৌদি আরব পাকিস্তানের উপর অর্থ ফেরত দেওয়ার বিষয়ে নজিরবিহীনভাবে চাপ সৃষ্টি করলে ইসলামাবাদে পদক্ষেপ নেয়। প্রশ্ন হচ্ছে, এতে দুদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে কিনা?
জি, সৌদি আরব পাকিস্তানকে $330 কোটি ঋণ দিয়েছিল সম্ভবত বছর দুয়েক আগে, অর্থাৎ ইমরান খান ক্ষমতা আসার পর। তখন বলা হয়েছিল যে এই অর্থ ঋণ দিয়ে ইমরান খানের সরকারকে বাগে রাখতে চায় সৌদি আরব। কিন্তু সময়ের ব্যবধানে পরিস্থিতি আসলে সৌদি আরবের অনুকূলে গেল না। কাশ্মীর ইস্যুতে পাকিস্তান এবং সৌদি আরবের ভেতরে একটা টানাপোড়েন তৈরি হয়েছে। ইয়েমেন যুদ্ধে বা মধ্যপ্রাচ্যের অনেক যুদ্ধ ঘটনায় যখন সৌদি আরব পাকিস্তানকে পাশে চেয়েছে এবং যেভাবে পাশে চেয়েছে সেইভাবে কিন্তু পাকিস্তান পাশে থাকেনি, ফলে পাকিস্তানের উপর রুষ্ট হয়েছিল, ক্ষুব্ধ হয়েছিল সৌদি আরব অনেক আগেই। পরবর্তীতে ইমরান খানের সরকার যখন ক্ষমতা আসে তখন সৌদি আরব একই আশা করেছিল, ইমরান খান কিন্তু সেই দিকে পা বাড়ায়নি। এ সমস্ত কারণে সৌদি আরব ভিন্ন নীতি অনুসরণ করেছে এবং কাশ্মীর ইস্যুতে অনেকটা রিল্যাক্টান্ট থাকার চেষ্টা করেছে। পাকিস্তানের পক্ষে বা কাশ্মীরি মুসলমানদের ব্যাপারে কোনো কথা সৌদি আরব বলেনি, বরং ভারতের সাথে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক বেড়েছে। এ কারণে পাকিস্তান নিজেদের পক্ষ থেকে নিশ্চিত হয়েছে যে সৌদি আরবকে তাদের পাশে আর পাওয়া যাবে না। সেক্ষেত্রে তারা কাশ্মীর ইস্যু থেকে শুরু করে আপনার ঋণ নেওয়া পর্যন্ত সব ইস্যুতেই চীনকে পাশে পাওয়া যায় সহজে, এবং এই সহজ নীতি অনুসরণ করেই পাকিস্তান চীনের দিকে আরো অনেক বেশি ঝুঁকে পড়লো, এটাই স্বাভাবিক।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। অমিতের হুঙ্কার, তৃণমূলে একা থাকবেন দিদি। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, শুভেন্দুকে দলে টেনে মেদিনীপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ। তৃণমূল দলকে তোলাবাজির দল আখ্যা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় তৃণমূলের কর্মীরা মা মাটি মানুষ স্লোগান দিয়ে তৃণমূলে এসেছিলেন, কিন্তু দিদি আপনি সেই স্লোগানকে তোলাবাজির স্লোগান, ভাইপদের স্লোগান, স্বজন পোষণের স্লোগানে পরিণত করেছেন। তৃণমূল নেত্রীকে নিশানা করে অমিত বলেন, আজ রাজ্যের প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন সাংসদ সহ এক ঝাঁক বিধায়ক ও নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। দিদি, ভোট আসতে আসতে তৃণমূলে আপনি শুধু একা থাকবেন, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন অমিত শাহ। এদিকে শুভেন্দু দল বদলেই স্লোগান দিলেন তোলাবাজ ভাইপোকে হটাও। দৈনিক আনন্দবাজার পত্রিকার এই খবরে লেখা হয়েছে, মেদিনীপুর কলেজ ময়দানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের জনসভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। শনিবার তাঁকে সঙ্গে নিয়ে মঞ্চে ওঠেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঞ্চে শুভেন্দুর হাতে পতাকা তুলে দেন অমিত, সঙ্গে ছিলেন দিলীপ ঘোষও। শুভেন্দু ছাড়াও রাজ্যের শাসক দল এবং বিরোধী শিবিরের একাধিক নেতা এদিন বিজেপিতে যোগ দেন। ফের সার্জিক্যাল স্ট্রাইকের ছক কষছে ভারত, পাক বিদেশমন্ত্রী। দৈনিক আজকালের এ খবরে লেখা হয়েছে, নিজেদের দেশের ভেতরে যে রাজনৈতিক ডামাডোল চলছে তা থেকে সবার নজর ঘোরাতে ফের তাঁদের দেশে সার্জিক্যাল স্ট্রাইকের ছক কষছে ভারত। গতকাল আবুধাবিতে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি। এ ব্যাপারে তাদের কাছে তথ্য আছে বলে দাবি করেছেন কুরেশি। ভোটের পরও দল ভাঙাতে পারে বিজেপি, আগে ভাগে মমতাকে সতর্ক করলেন যশবন্ত সিনহা। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, একুশের আগে রাজ্যে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার লক্ষ্যে উঠে পড়ে লেগেছে বিজেপি। প্রশাসনিক এবং রাজনৈতিক দুই দিক থেকেই এরা যে শাসক শিবিরকে খাদের কিনারে ফেলে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের শাসক শিবির। ভোটের আগে দল ভাঙানো হোক, রাজ্যের রাষ্ট্রপতি শাসনের হুমকি দেওয়া হোক, কিংবা রাজ্যের আইপিএসদের ডেপুটেশনের ডাকা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখার সব রকম কৌশলই অবলম্বন করছে গেরুয়া শিবির। এ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর অসময়ের বন্ধুরা একে একে তার পাশে দাঁড়ানোর শুরু করলেন। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ।
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা মুসলিম বিন আকিল অভিযান পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আজ আমরা ইরানের পক্ষ থেকে চালানো ওয়াল ফাজর অভিযান ও এর ব্যর্থতার কারণ নিয়ে কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
১৯৮২ সালের শেষ মাসগুলোতে যুদ্ধক্ষেত্র ও রাজনৈতিক অঙ্গনে ইরান ও ইরাকের পক্ষ থেকে পরস্পরের বিরুদ্ধে ব্যাপক তৎপরতা চালানো হয়। এ সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি ছিল ইরানে বসে ইরাকের ইসলামী আন্দোলনকারীদের মাধ্যমে ইসলামী বিপ্লবী সর্বোচ্চ সংসদ নামের একটি রাজনৈতিক দল গঠন। সাদ্দাম সরকারের দমন অভিযানে ইরাক থেকে ইরানে পলায়নকারী সাদ্দাম বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের উদ্যোগে এই দল গঠিত হয়। ১৯৮২ সালের ১৭ নভেম্বর ইরাকের মরহুম আয়াতুল্লাহিল উজমা সাইয়েদ মহসিন হাকিমের সন্তান সাইয়েদ মোহাম্মদ বাকের হাকিমকে এই সংগঠনের মুখপাত্র ঘোষণা করা হয়। ইরাক সরকারের বিরুদ্ধে সেদেশের ইসলামী আন্দোলন এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এই দল গঠনকে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ বলে মনে করা হয়।
সাদ্দামের জন্য এই ঘটনা মেনে নেওয়া সহজ ছিল না। ফলে ইরাক সরকার ১৯৮৩ সালের মে মাসে আয়াতুল্লাহ সাইয়েদ ইউসুফ হাকিম সহ আয়াতুল্লাহিল উজমা হাকিম পরিবারের কয়েকজন আলেমকে আটক করে। এরপর তাদের মধ্য থেকে ৬ জনকে মোহাম্মদ হোসেন হাকিমের চোখের সামনে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়। সাদ্দাম সরকার মোহাম্মদ হোসেন হাকিমকে এ কথা বলে ইরানে পাঠিয়ে দেয় যে তিনি যেন বাকের হাকিমকে বার্তা পৌঁছে দেন যে তিনি ইরাকে ফিরে না গেলে তার সন্তানদের হত্যা করা হবে।
ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইহি এই ভয়াবহ অপরাধ যজ্ঞের প্রতিক্রিয়ায় এক বার্তায় বলেন, ইরাকের বর্বর সাদ্দাম সরকারের হাতে মরহুম আয়াতুল্লাহ হাকিম পরিবারের ৬ সদস্যের শাহাদাতের পীড়াদায়ক খবর ন্যূনতম মানবিকতা বোধ সম্পন্ন প্রতিটি মানুষের অন্তরে রক্তক্ষরণ ঘটিয়েছে। ইরাকি জনগণের জেনে রাখা উচিত, এটি শুধুমাত্র হাকিম পরিবারের সঙ্গে সম্পর্কিত বিষয় নয়, বরং যারা চরম নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছেন তারা ইরাকের স্বার্থ রক্ষা করতে গিয়ে ইসলামী আন্দোলনের পথে প্রাণ বিসর্জন দিয়েছেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলাম বিরোধী এই কাফেরকে অর্থাৎ সাদ্দামকে দীর্ঘদিন ইরাকের ক্ষমতায় থাকতে দেয়া হলে দেশটি থেকে সেই ইসলামের নাম নিশানা মুছে ফেলবে।
ইরানের মাটিতে বসে ইরাকের ইসলামী আন্দোলনকারীদের পক্ষ থেকে ইসলামী বিপ্লবী সর্বোচ্চ সংসদ নামক রাজনৈতিক দল গঠনের ফলে ইরানের জন্য ভালো সুযোগ সৃষ্টি হয়। ইরান ইরাকের সাদ্দাম বিরোধী বিপ্লবীদেরকে ইরাক বিরোধী যুদ্ধে কাজে লাগানোর সুযোগ পায়। যুদ্ধ যত সামনের দিকে গড়াতে থাকে ততই এ যুদ্ধ পরিচালনায় অতিরিক্ত মনোযোগের প্রয়োজন দেখা দেয়। ইরাকের সামরিক শক্তি বেড়ে যাওয়ার কারণে ইরানকে আরও বেশি সফল অভিযান চালানোর জন্য নতুন করে কর্ম পরিকল্পনা প্রণয়ন করতে হয়। ইরানে যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতি থাকায় অতিরিক্ত জনবল দিয়ে ওই ঘাটতি মেটাতে হয়।
সফল মহরম অভিযান চালানোর অল্প কিছুদিনের মধ্যেই ওয়াল ফাজর অভিযানের প্রস্তুতি শুরু হয়। ইসলামী বিপ্লব বিজয়ের আলোকোজ্জ্বল দশ প্রভাত বা দাইহে ফাজরের কাছাকাছি সময়ে এ অভিযান চালানো হয়েছিল বলে এর নাম দেয়া হয় ওয়াল ফাজর। যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে বিশাল আয়োজনে এই অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। কিন্তু অভিযানটি ব্যর্থ হলে এটিকে প্রাথমিক ওয়াল ফজর অভিযান নামে চিহ্নিত করা হয়। মহরম অভিযানে সাফল্য পাওয়ার পর মনে হচ্ছিল ইরাকের আল আম্মারা শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করা কঠিন কোনো কাজ হবে না, কাজেই ইরান পরবর্তী অভিযানের জন্য এই শহরটিকে টার্গেট করে। ইরানের সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দুটি আলাদা আলাদা পরিকল্পনা পেশ করে।
দুটি পরিকল্পনা পর্যালোচনা করে সিদ্ধান্ত হয় সেনাবাহিনীর সহযোগিতায় IRGC-র পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালিত হবে। প্রাথমিক ওয়াল ফাজর অভিযানের লক্ষ্য ছিল প্রথমে গাজিলা নামক সেতু দখল করা এবং এরপর সম্ভব হলে আল আম্মারা শহরটির নিয়ন্ত্রণ গ্রহণ করা। অভিযানে IRGC-র 13 ইউনিট এবং সেনাবাহিনীর 3 ইউনিট অংশগ্রহণ করে। 1983 সালের 7 ফেব্রুয়ারি রাত 9:30 তিন দিক দিয়ে অভিযানটি শুরু করা হয়। ইরানি যোদ্ধারা শত্রু সেনাদের পেতে রাখা মাইন অপসারণ এবং তাদের সম্মুখ সারির প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার কাজ শুরু করেন। কিন্তু ইরাকি সেনারা ইরানের অভিযানের বিষয়টি টের পেয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালায়। এই ফ্রন্টে একটি বিশাল খোলা প্রান্ত ছিল যেখানে ইরানি যোদ্ধাদের অগ্রাভিযান রোধ করার জন্য আগে থেকে মাইন, খন্দক ও কাটা তারের বেড়া দিয়ে রেখেছিল ইরাকি বাহিনী। ফলে ইরানি যোদ্ধাদের পক্ষে ওই প্রতিবন্ধকতা ভেদ করে সামনে অগ্রসর হওয়া সম্ভব হয়নি।
এই অভিযানে ইরাকিদের কয়েকটি নিরাপত্তা চেকপোস্ট ইরানের হস্তগত এবং 120 ইরাকি সেনা ইরানি যোদ্ধাদের হাতে বন্দী হলেও অভিযানের মূল লক্ষ্য অর্জিত হয়নি। প্রাথমিক ওয়াল ফাজর অভিযানে ইরানের প্রায় 300 বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করা সম্ভব হলেও এতে প্রায় 600 ইরানি যোদ্ধা শহীদ ও 2,500 জন আহত হন। নিখোঁজ অথবা ইরাকি সেনাদের হাতে বন্দী হন আরও 2,500 যোদ্ধা। ইরানের 45 ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ইরাকিরা দখল করে নেয়। এই অভিযানের পরিকল্পনাকারীরা ভেবেছিলেন ইরানি যোদ্ধারা উন্মুক্ত প্রান্তর দিয়ে রাতের অন্ধকারে দ্রুত অগ্রসর হবেন এবং ইরাকি বাহিনীকে ঘায়েল করে তাদের লক্ষ্যে পৌঁছে যাবেন। কিন্তু ইরান এর আগে এ ধরনের উন্মুক্ত প্রান্তর দিয়ে অভিযান চালিয়ে সফল হয়েছিল বলে এবার ইরাকি সেনারা তাদের উন্মুক্ত প্রান্তরে অসংখ্য প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছিল।
সাধারণত যুদ্ধের ময়দানে শত্রু সেনাকে নতুন কোনো পরিকল্পনা দিয়ে একবারই ঘায়েল করা যায়। ওয়াল ফাজর অভিযানে ইরানি যোদ্ধারা ইরাকিদের পক্ষ থেকে সম্পূর্ণ নতুন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হন। ইরানি কমান্ডাররা পরে হিসাব করে দেখেন তাদেরকে আটকে দেওয়ার জন্য ইরাকি বাহিনী 16 ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছিল। ইরাকিরা তাদের পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এই কৌশল অবলম্বন করেছিল। ইরাকিরা এই অভিযানে আরেকটি কৌশল অবলম্বন করেছিল। সাধারণত তারা ফ্রন্টে তাদের সবচেয়ে প্রশিক্ষিত ও অভিজ্ঞ সেনাদেরকে মোতায়েন রাখলেও এবার তারা তাদের মূল শক্তিকে রেখেছিল পেছনের সারিতে, যাতে ফ্রন্টের বাধা অতিক্রম করতে করতেই ইরানি যোদ্ধারা ক্লান্ত হয়ে পড়েন। ফলে এই ক্লান্ত যোদ্ধাদের উপর মূল শক্তি দিয়ে হামলা চালিয়ে দখলীকৃত এলাকা পুনরুদ্ধার করা যায়। ওয়াল ফাজর অভিযানে বাস্তবে হয়েছিল তাই।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরে আমরা ইরানের পক্ষ থেকে চালানো ওয়াল ফাজর এক অভিযান নিয়ে আলোচনা করব।
কথা হবে সে আসরে।
আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই বিদায় নিতে হবে। তবে যাওয়ার আগে হাতে থাকা সর্বশেষ কিছু খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। বুলগেরিয়া থেকে রাশিয়ার সামরিক অ্যাটাশকে বহিষ্কার করার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো। রুশ কূটনীতিকের বিরুদ্ধে গোয়েন্দা বৃত্তির অভিযোগ এনে তাকে বহিষ্কার করে বুলগেরিয়া সরকার। গতকাল বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রুশ দূতাবাসের একজন কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। রুশ কূটনীতিককে বুলগেরিয়া ছাড়ার জন্য 72 ঘণ্টা বা 3 দিন সময় দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার এই কূটনীতিকের কর্মকাণ্ড তার পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। 2019 সালের অক্টোবর মাস থেকে এ পর্যন্ত ন্যাটো জোটভুক্ত দেশগুলো হতে রাশিয়ার 6 জন কূটনীতিককে বহিষ্কার করা হল। ইসলামী প্রজাতন্ত্র ইরান ও পাকিস্তানের মধ্যে আজ আরও একটি সীমান্ত ক্রসিং উদ্বোধন করা হয়েছে। এ নিয়ে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে 2টি সীমান্ত ক্রসিং চালু হল। নতুন রিমদান গাবদ সীমান্ত ক্রসিং দিয়ে প্রতিদিন পণ্য আমদানি রপ্তানির পাশাপাশি দুই দেশের নাগরিকদের মধ্যে চলাচলেরও সুযোগ সৃষ্টি হয়েছে। এই ক্রসিং পয়েন্ট দিয়ে দুই দেশের নাগরিকরা পাসপোর্ট ও ভিসা প্রদর্শনের মাধ্যমে যাতায়াত করতে পারবে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্য করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জাতিসংঘের মহাসচিবের আহ্বান। পাইলট প্রশিক্ষণের জন্য ইসরায়েলি প্রশিক্ষককে চেয়েছে আরব আমিরাত, স্বাগত জানিয়েছে আমেরিকা। বাংলাদেশ নির্বাচন কমিশনের বিরুদ্ধে নানা অভিযোগ, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের আবেদন। এবং ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ঘটনায় বিজেপি এমপির উদ্বেগ। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।